تلاوت و ترجمه.
اعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحیم. قل اللهم مالک الملك تؤتی الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. بلو هي সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের পশ্চিমাঞ্চলের সুন্দর প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ শহর কেরমানশাহে। আজ আমরা যাব কেরমানশাহ প্রদেশের সঙ্গে লাগোয়া আরেকটি প্রদেশ হামেদানে। হামেদান প্রদেশে রয়েছে ঐতিহাসিক এবং প্রাকৃতিক নানা নিদর্শন, বিখ্যাত অনেক মনীষী এবং প্রত্নতাত্ত্বিক অসংখ্য নিদর্শনে সমৃদ্ধ এই প্রদেশে আমরা ঘুরে বেড়াব, দেখব ধীরে ধীরে এবং উপভোগ করব এখানকার মনোরম সব পরিবেশ।
ইরানের পশ্চিমাঞ্চল সফরে গেলে যে কোনো পর্যটক কিংবা ভ্রমণ রসিকের উচিত হামেদান ঘুরে দেখা। এই হামেদান ছিল ইরানের বাদশাহী সিলসিলা বা রাজবংশ তথা মাদদের প্রথম রাজধানী। এর বাইরেও হামেদান প্রদেশের খ্যাতির আরেকটি কারণ হল এখানে রয়েছে অসংখ্য মনীষীর মাজার, রয়েছে ঐতিহাসিক বহু উপাদান ও নিদর্শন। সুতরাং হামেদানে গেলে যে কেউ ইরানের প্রাচীনতম তো বটেই, এমনকি বিশ্বেরও প্রাচীনতম শহরের সঙ্গে পরিচিতি হয়ে উঠবেন সহজেই। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ঘুরে ফিরে দেখা যাক হামেদান শহর এবং এর আশেপাশের দর্শনীয় নিদর্শনগুলো। আপনারা এই ভ্রমণ যাত্রায় আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বিশ্বের সবচেয়ে বড় জলীয় গুহার নাম হল গড়ে আলিসাদ্র, মানে আলিসাদ্র গুহা। হামেদানে বেড়াতে গেলে এই গুহাটি দেখা এবং এর অভ্যন্তরীণ সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করা ভ্রমণ তালিকার শীর্ষে থাকা বাঞ্ছনীয়। আলিসাদ্র গুহায় বেড়াতে যাওয়ার স্মৃতি অমোচনীয়। হামেদান শহর থেকে বাইরে কাবুদার অহাং উপশহরের কাছের একটি গ্রামের নাম আলিসাদ্র। ওই গ্রামেই অবস্থিত এই গুহাটি। গ্রামের নামের সঙ্গে মিল রেখেই গুহার নামকরণ করা হয়েছে আলিসাদ্র গুহা। গুহার মূল এলাকাটি আঁকা বাঁকা হয়ে গিয়ে মিলেছে প্রবেশদ্বারে। মূল প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকলে দেখতে পাওয়া যাবে স্ফটিক স্বচ্ছ জলের একটি হ্রদ, বেশ খোলামেলা এবং প্রশস্ত। এই গুহা দেখতে হলে অবশ্যই নৌকা বেয়ে যেতে হবে। একটি পাহাড়ের ভেতরে গুহা, গুহার ভেতরটা কানায় কানায় পরিপূর্ণ স্বচ্ছ জলে, এত স্বচ্ছ যে 10 মিটার গভীর পানির তলদেশও কোন রকম যন্ত্র বা চশমা ছাড়াই খালি চোখে দেখা যায় সহজেই।
বিশ্বে খুব কম গুহাই আছে যেগুলোকে ইরানের আলিসাদ গুহার সঙ্গে তুলনা করা যেতে পারে। শুধু সৌন্দর্য এবং বিস্ময়কর দৃষ্টিকোণ থেকে বিচার করলে ফ্রান্সের মোলিস গুহা কিংবা অস্টোরিয়ার বুকান ও শাওলিয়া গুহার সঙ্গে তুলনা করা যেতে পারে। আলিসাদ গুহার ভেতরের পানি কিন্তু পান করার উপযোগী নয়, কেননা লবণাক্ততা এবং চুনের পরিমাণ বেশি এই পানিতে। এই দুই বৈশিষ্ট্যের কারণে কোনো প্রাণীও বসবাস করে না এই গুহার ভেতর। গুহার বিভিন্ন কোণে, উপরে, দেয়ালে বিচিত্র সব আকৃতি তৈরি হয়েছে, কোনোটা প্রাণীর মতো, কোনো কোনোটা জ্যামিতিক ডিজাইনের মতো ইত্যাদি। এসব গঠনকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। নৌকায় আরোহণ করে এসব দেখতে দেখতে ভ্রমণকারীরা আনমনেই অন্য জগতে, মানে কল্পনার ভুবনে হারিয়ে যায়। আপনারও হারাবেন না। ফিরছি একটু পরেই, খানিক মিউজিক বিরতি পর, সঙ্গেই থাকুন।
গুহাটির ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য হল এর ভেতরে অসংখ্য লেক বা নালা পরস্পর সংযুক্ত হয়ে আছে। লেকগুলো আঁকা বাঁকা। পৃথিবী সৃষ্টির পর থেকে এই পানি কখনো সূর্যের মুখ দেখেনি। এর মধ্যে কোথাও কোথাও পানির গভীরতা হল 26.5 ফুট, গুহার উচ্চতা কোথাও কোথাও 132 ফুট। আলিসাদ গুহার ভেতরে দেয়ালের গায়ে রয়েছে পিওর ক্যালসিয়াম কার্বোনেটের পলেস্তারা। এছাড়া গুহার ছাদের দিকে তাকালে দেখা যাবে লোহার দণ্ডের মতো অসংখ্য দণ্ড পাশাপাশি ঝুলে আছে। সর্বোচ্চ 1 থেকে 1.5 মিটারের দণ্ড ঝুলে থাকতে দেখা যায়।
গুহার অভ্যন্তরীণ পরিবেশ বা দৃশ্য অসম্ভব সুন্দর। বিশেষ করে রং বেরঙের লাইটিং ব্যবস্থা পরিবেশকে করে তুলেছে আরও আকর্ষণীয়। ভেতরে বিরাজ করছে একেবারে শুনশান নিরাপত্তা। গুহায় পানির গভীরতা সবসময় সমান থাকে না, মাঝে মধ্যে ওঠা নামা করে। 50 থেকে 100 সেন্টিমিটার অর্থাৎ 20 থেকে 40 ইঞ্চির মতো বাড়ে কমে। বহু প্রাচীন এই গুহাটি 1963 সালে প্রথমবারের মতো আবিষ্কৃত হয়। হামেদানের পর্বতবাসী বা পর্বতারোহীরা এই রহস্যময় গুহাটি আবিষ্কার করেন। পাহাড়ের নিচের এই জলগুহাটির এ পর্যন্ত 24 কিলোমিটার আবিষ্কৃত হয়েছে। এ গুহার গভীরতা আরও কত দূর তা অনুসন্ধানের কাজ এখনও চলছে। আলিসাদ গুহাটি সরিকিয়ে মানে হলুদ প্রস্তর পাহাড়ের নিচে অবস্থিত। 1962 সালে হামেদানের পর্বতারোহীরা গুহার অল্প কিছু দূর পর্যন্ত প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করে গণমানুষের পরিদর্শনের উপযোগী করে তোলে। ধীরে ধীরে এই গুহা বর্তমানে ইরানের অন্যতম প্রাকৃতিক ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে।
আলিসাদর গুহার ভেতরে টুরিস্টের জন্য মাত্র 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এর ভিতরে বেড়াতে গেলে আপনি হেঁটে কিংবা বোটে যেতে পারেন, প্যাডেল বোট নিজে নিজে চালাতে পারেন, তা না হলে নৌকা চালক আপনাকে নিয়ে যাবে অপার ও রহস্যময় এই গুহার বিচিত্র কোণে। যেদিকেই তাকাবেন শুধু বিস্ময় আর বিস্ময় আপনাকে কর্মচঞ্চল এই পৃথিবী থেকে নতুন এক পৃথিবীতে নিয়ে যাবে। গুহার মাঝখানে আধা ঘন্টা নৌকায় বেড়াবার পর আপনি ইচ্ছে করলে নেমে গিয়ে পায়ে হেঁটে উপরের দিকে উঠে যেতে পারেন। আনুমানিক 500 সিঁড়ি উপরে গেলে আপনি ইচ্ছে করলে অন্য রুটে গুহামুখের দিকে ফিরে আসতে পারেন হেঁটে। হেঁটে আসতে গেলে আনুমানিক আধা ঘন্টার সময় লেগে যেতে পারে। গুহার মধ্যে পানির উপকূল ভাগে অর্থাৎ শুকনা এলাকায় অসংখ্য অমসৃণ পাথর রয়েছে, যা অনেকটা ভূমি থেকে ছাদ পর্যন্ত পিলার বা স্তম্ভের মতো কাজ করে, এবং এসব স্তম্ভের ভেতর দিয়ে সৃষ্টি হয়েছে প্রচুর অলিগলি।
সম্প্রতি আলিসাদ গুহার ভেতরে খনন কাজ চালিয়ে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শন হিজরি 4th ও 5th শতাব্দীর বলে অনুমান করা হচ্ছে। প্রাপ্ত জিনিসপত্র থেকে প্রমাণিত হয় যে এই গুহার মুখে ও কিছুটা ভেতরের দিকে মানুষ বাস করত। তবে আলোর অভাবে মানুষ সে সময় গুহার মুখেই বাস করত। প্রাপ্ত জিনিসপত্রগুলো হলো বড় কলস, প্রদীপ জ্বালার জন্য ব্যবহৃত পিলসুজ, ধাতব এবং মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র। ১৯৯৪ খ্রিস্টাব্দে ফ্রান্সের স্টার্সবুর্গ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক বিস্ময়কর এই আলিসাদ গুহার উপর গবেষণা চালিয়ে বলেছেন, এটি বিশ্বের অন্যান্য গুহার তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এবং নিশ্চিতভাবে এই গুহাটি বিশ্বের সর্ববৃহৎ পানি গুহা। প্রকৃতপক্ষে আলোর ব্যবস্থা আবিষ্কার হওয়ার কিংবা আধুনিক যুগে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পর এ গুহার গভীরতা আবিষ্কার করা সম্ভব হয়েছে। বিদ্যুৎ আবিষ্কারের আগে মানুষ জানতেই পারেনি এ গুহা এত দীর্ঘ হবে।
তো শ্রোতাবন্ধুরা, হাতে আজ আর সময় নেই, পরবর্তী আসরে আবারও কথা হবে, তখনও আপনারা সঙ্গ দিতে ভুলবেন না, এ প্রত্যাশা রইল।
যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ঘটনার নেপথ্যে শ্রোতাবন্ধুরা, ঘটনার নেপথ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা পশ্চিমা গণমাধ্যমে ইরানের নারী সমাজের যে চিত্র তুলে ধরেছিলাম তার স্বরূপ নিয়ে আলোচনাও করেছি। আজ আমরা ইরানের নিরাপত্তা নিয়ে পাশ্চাত্যের প্রচারণা সম্পর্কে খানিকটা কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যে কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী তা দিয়ে ওই দেশের শক্তিমত্তা পরিমাপ করা যায়। ইরানের ভৌগোলিক অবস্থান ও তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে দেশটির নিরাপত্তার অপরিসীম গুরুত্ব রয়েছে। নিরাপত্তা শব্দটি শুনলে বিশ্বের যে কারো মনে একটি নির্দিষ্ট বিষয়ে জেগে উঠবে, তবে নিরাপত্তার গুরুত্ব এক একজন এক একভাবে উপলব্ধি করে। সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান ও সুদানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর নাগরিকরা তুলনামূলক শান্তিপূর্ণ দেশগুলোতে বসবাসকারী নাগরিকদের চেয়ে নিরাপত্তার গুরুত্ব অনেক বেশি উপলব্ধি করে। একসময় বৈদেশিক শক্তির সামরিক আগ্রাসন থেকে একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার মধ্যেই ওই দেশের নিরাপত্তা সীমিত ছিল, কিন্তু বর্তমানে বিদেশি শত্রুরা শুধুমাত্র সামরিক উপায়ে একটি দেশের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে না, বরং তারা তাদের টার্গেটে থাকা একটি দেশের প্রতিটি বিষয়কে নিরাপত্তাহীন করে তোলার চেষ্টা করে।
খাদ্য, চিকিৎসা ব্যবস্থা ও পরিবেশ থেকে শুরু করে অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতির মতো বিষয়গুলো এখন আর বিদেশি শত্রুর হাত থেকে নিরাপদ নয়। একটি দেশের মানুষের জীবনের প্রতিটি বিষয়কে নিরাপত্তাহীন করে তোলার কাজে এখন গণমাধ্যমকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। গণমাধ্যম দিয়ে অনেক কম খরচে সামরিক আগ্রাসনের চেয়ে বেশি কার্যকরভাবে শত্রুকে ঘায়েল করছে পশ্চিমা শক্তিগুলো। অবশ্য তাদের এই নব্য আগ্রাসন কেবল সেসব দেশে কাজ করছে যেসব দেশের মানুষ গণমাধ্যমের ছল চাতুরি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।
একটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী তাকে বিবেচনায় না নিয়ে ওই দেশকে নিরাপদ ভাবা ঠিক নয়। মার্কিন টেলিভিশন চ্যানেল CBS এ প্রচারিত এক প্রতিবেদনে জানা যায়, রাজধানী ওয়াশিংটন DC সহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে 2019 সালের পর থেকে নানা রকমের অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। অন্যদিকে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, ইউরোপীয় দেশগুলোর মধ্যে সংঘবদ্ধ অপরাধের দিক দিয়ে এই দেশটি শীর্ষে অবস্থান করছে। এসব খবর দেখলে যে কারো উচিত আমেরিকা ও ব্রিটেনের মতো দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। কিন্তু বাস্তবে এসব দেশে বিদেশি নাগরিকদের ভ্রমণ করার প্রবণতা বেড়ে চলেছে। এর কারণ হচ্ছে আমেরিকা ও ব্রিটেনের নিরাপত্তাহীন পরিস্থিতির এসব খবর তারা দায়সারাভাবে প্রচার করে ঠিকই, কিন্তু হাজার হাজার প্রতারণামূলক খবরের ভিড়ে এসব খবর হারিয়ে যায়।
পক্ষান্তরে পশ্চিমা গণমাধ্যমগুলো মাঝে মধ্যেই ইরান ভ্রমণের ব্যাপারে অন্যান্য দেশের নাগরিকদেরকে সতর্ক করে দেয়। মিথ্যা খবর তৈরি করা, কোনো ঘটনার অতিরঞ্জিত বিশ্লেষণ, বাস্তবতা উল্টো করে তুলে ধরা, ইরানের ছোট ছোট দুর্বলতাগুলোকে বড় করে তুলে ধরা এবং ইরানের শক্তিমত্তের জায়গাগুলোকে উপেক্ষা করা হচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলোর ইরান সংক্রান্ত খবরের প্রধান বৈশিষ্ট্য। এসব প্রচারণা উপেক্ষা করে যেসব বিদেশি পর্যটক ইরান ভ্রমণে আসেন, তাদের চোখে প্রথমেই ধরা পড়ে ইরানের উন্নত মানের নিরাপত্তা পরিবেশ। একজন বিদেশি পর্যটক নিজের ইরান সফরের অভিজ্ঞতা এভাবে বর্ণনা করেন, আমি এ পর্যন্ত 40টি দেশ সফর করলেও ইরানের মতো এত নিরাপত্তা আর কোথাও পাইনি, আর ইরানিদের আতিথেয়তা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।
একবিংশ শতাব্দীর দ্বিতীয় শতকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের উত্থানের কারণে বিশ্বের বহু দেশের মানুষকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়েছে। ইরাক ও সিরিয়ায় এই গোষ্ঠী ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন একথা স্বীকার করেছেন যে আইএস বা দায়েশকে আমেরিকাই তৈরি করেছে। এই গোষ্ঠী 2015 থেকে 2017 সাল পর্যন্ত শুধুমাত্র আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে নানা কায়দায় সন্ত্রাসী হামলা চালিয়ে অন্তত 300 ব্যক্তিকে হত্যা করেছে। এ সময় তাদের হাতে আহত হয় আরও প্রায় 900 মানুষ। ব্রিটেনের ম্যানচেস্টার শহরে দায়েশের হামলায় 23 জন এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে 130 জন নিহত হয়। ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ তার দেশের সীমান্ত বন্ধ করে দেন এবং দেশে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হন। ফ্রান্সের বিভিন্ন স্থানে 6,000-7,000 সেনা মোতায়েন করতে হয়।
ইরানেও ওই দিনগুলোতে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের একটি হামলা হয়েছিল, তবে ইরানের নিরাপত্তা বাহিনী এতটা শক্তিমত্তার পরিচয় দিয়েছে যে মাত্র 6 ঘন্টার ব্যবধানে সকল সন্ত্রাসী নিহত হয়। ওই হামলায় 17 জন নিহত ও অপর 45 জন আহত হন। তাহলে দেখা যাচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানের ক্ষেত্রে অনেক বড় সাফল্য লাভ করেছে। জঙ্গি গোষ্ঠী আইএস ইরানের হাতে যে মার খেয়েছে তাতেই তার কোমর ভেঙে গেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির ভাষায় এই জঙ্গি গোষ্ঠী ছিল সামান্য সময়ের জন্য জ্বলে ওঠা একটি আতশবাজি মাত্র। শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানির নেতৃত্বে ইরানের কুদস ফোর্স ইরাক ও সিরিয়ায় দায়েশকে চরম পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছে।
আইএস বহুবার ইরাক থেকে ইরানে ঢুকে পড়ার কিংবা ইরানের বিভিন্ন শহরে চোরাগোপ্তা হামলা চালিয়ে ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সেসব হামলা বাস্তবায়নের আগেই ইরানের নিরাপত্তা বাহিনী তাদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। আইএস নির্মূল হয়ে যাওয়ার 5 বছর পর 2022 সালের শেষ দিকে ইরানে বিদেশি মদতে চাপিয়ে দেওয়া সহিংসতার মধ্যে সিরাজের একটি মাজারে হামলা চালায় এই জঙ্গি গোষ্ঠী। তবে ইরানের নিরাপত্তা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে ওই মাজারে হানা দেয় এবং হামলাকারী সন্ত্রাসীর নিহত হওয়ার মধ্য দিয়ে ওই হামলা শেষ হয়। কিন্তু ওই হামলা থেকে ইরান যে শিক্ষা নিয়েছে তা হল, এই জাতি যদি নিজের ঐক্য ও সংহতি ধরে রাখতে না পারে এবং নিরাপত্তা রক্ষার প্রশ্নে সামান্যতম আপোষও করে, তাহলে শত্রুরা সেই সুযোগ নিতে কার্পণ্য করবে।
এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলো মাঝে মধ্যে বিশ্লেষকদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে এবং সেখানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ করে। তাদের আলোচনা শুনলে অচিরেই পশ্চিমা শক্তিগুলো ইরানে হামলা চালাবে। তবে নিরপেক্ষ ভাষ্যকাররা মনে করেন, ইরানে হামলা চালাতে নয় বরং এদেশের মানুষের অন্তরে ভীতি সৃষ্টি করা হচ্ছে, এ ধরনের প্রচারণার প্রধান উদ্দেশ্য। তাদের নিজস্ব উদ্দেশ্য যাই হোক না কেন, এসব গোলটেবিল বৈঠকের বেতনভুক্ত বিশ্লেষকরা একটি বিষয় স্বীকার করতে বাধ্য হয়, আর তা হচ্ছে ইরান তার জল, স্থল ও আকাশ সীমাকে সামরিক শক্তিমত্তা দিয়েই সুরক্ষা করতে পেরেছে।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم ويسر
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। অনুরোধের এই আসরে আজ সুরা নিসার 53 থেকে 57 আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। শুরুতেই দেখা যাক 53, 54 ও 55 নম্বর আয়াতে কি বলা হয়েছে।
আমলাহুম নসীবুম মিনাল মুলক ফাইযান লা ইউতুনান নাস নাকীরা আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাযলিহ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا فَمِنْهُمْ مَنْ آمَنَ بِهِ وَمِنْهُمْ مَنْ صَدَّ عَنْهُ وَكَفَى بِجَهَنَّمَ سَعِيرًا
أرثت মুশরিকদের সাথে জোট বাঁধার জন্য সচেষ্ট ইহুদিরা কি এটা মনে করে যে রাষ্ট্রের শাসনে তাদের অংশ আছে? যদি থাকে, সেখানেও তারা লোকদেরকে এক কণাও দেবে না। অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মুসলমানদের যা দিয়েছেন সেজন্য কি তারা হিংসা করে? আমরা ইব্রাহিমের বংশধরদেরও গ্রন্থ এবং বিজ্ঞান দান করেছিলাম, তাদেরকে দিয়েছিলাম বিশাল রাজ্য। তাদের মধ্যে একদল লোক তাওরাত, ইঞ্জিল ও জাবুরে বিশ্বাস করেছে, আর অন্যরা ইমান তো আনেনি, বরং অন্যদেরকেও ইমান আনতে বাধা দিয়েছে। জাহান্নামের আগুনই তাদেরকে পোড়ার জন্য যথেষ্ট।
আগের আয়াতের ব্যাখ্যায় আমরা বলেছিলাম, ইহুদিরা মদিনার মুসলমানদের পরাজিত করতে মক্কার মুশরিকদের সাহায্য চেয়েছিল এবং এজন্যে তাদের সাথে জোটবদ্ধ হয়েছিল। এই আয়াতে তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা কি রাষ্ট্রক্ষমতা হাতে পাবার আশায় এসব করছ? অথচ রাষ্ট্রক্ষমতা পাবার কোনো যোগ্যতা তোমাদের নেই, কারণ আধিপত্যের নেশা তোমাদের মধ্যে এত প্রবল যে তোমরা ক্ষমতায় গেলে কাউকে কোনো অধিকারই দেবে না, বরং সমস্ত সুযোগ সুবিধা ও অধিকার তোমরা নিজেরাই ভোগ করবে। এছাড়াও মুসলমানরা রাষ্ট্রক্ষমতা পেয়েছে বলে তোমরা হিংসা করছো কেন? এর আগেও আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের মধ্য থেকে হযরত মুসা, দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম সহ অনেক নবীকে কি ধর্মগ্রন্থ ও রাষ্ট্রক্ষমতা দেননি? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহিসসালামের বংশধররা যদি ঐশী গ্রন্থ ও রাষ্ট্রক্ষমতা পেয়ে থাকেন তাহলে অবাক হবার কি আছে? এমনকি ইসলাম বিদ্বেষ তোমাদের এত অন্ধ করে দিয়েছে যে তোমরা মুশরিকদেরকে মুসলমানদের চেয়েও ভালো মনে করছ। এরপর আল্লাহ মুসলমানদের উদ্দেশ্য করে বলেছেন, অবশ্য মুসা, দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের যুগেও একদল লোক তাদের উপর ঈমান এনেছিল এবং অন্য একদল তাদের বিরোধিতা করেছিল, তাই এখনও ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ না করায় নিরাশ হয়ো না। জেনে রাখো, এ ধরনের ঘটনা সব যুগেই ঘটেছে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত মুসলমানদের বোঝা উচিত কারা তাদের শত্রু। এইসব শত্রুর হাত থেকে ইসলাম ধর্ম ও নিজেদের অবস্থানকে রক্ষা এবং তার শক্তিশালী করার পদক্ষেপ নিতে হবে, কারণ ইসলামের শত্রুরা ক্ষমতায় আসলে তারা মুসলমানদেরকে উপেক্ষা করবে। দ্বিতীয়ত, কৃপণতা, সংকীর্ণতা ও অন্যায় বিচার বা অপবাদ দেয়া বস্তুপূজা এবং ক্ষমতা লিপসারী লক্ষণ। তৃতীয়ত, অন্যের কাছে যা আছে তা আল্লাহরই দেয়া নিয়ামত, এজন্যে হিংসা করার অর্থ হল আল্লাহর ইচ্ছার ব্যাপারে অসন্তুষ্ট হওয়া। অন্যের সম্পদ বা ক্ষমতা কমে যাক এমনটি আশা করার চেয়ে নিজের জন্য আল্লাহর দয়া ও অনুগ্রহ পাওয়ার আশা করা উচিত। এবারে সূরা নিসার 56 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে বলা হয়েছে,
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا
যারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছে তাদেরকে আমি শীঘ্রই দোজখের আগুনে প্রবেশ করাব। যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আমি তাদের চামড়া বদলে দেব, যেন তারা শাস্তির আস্বাদ গ্রহণ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত, প্রজ্ঞাময়।
সূরা নিসার আগের কয়েকটি আয়াতে নবী রাসূল ও তাদের প্রতি একদল মানুষের শত্রুতা এবং হিংসার কথা উল্লেখ করা হয়েছে। 55 নম্বর আয়াতে এসব লোকের জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট বলে আল্লাহ মন্তব্য করেছেন। এই আয়াতে তাদের কুফুরের উপযুক্ত ও কঠোর শাস্তির কথা বিস্তারিতভাবে উল্লেখ করে বলা হয়েছে, যারা সারা জীবন ধরে সত্যের বিরোধিতা করেছে এবং প্রতি মুহূর্তে যাদের খোদাদ্রোহিতা বৃদ্ধি পেয়েছে তারা চিরকাল শাস্তি পাবার যোগ্য। অর্থাৎ কাফের ও পথভ্রষ্টরা যেন এ ধারণা না করে যে পরকালে দোজখের আগুন তাদেরকে একবারই দগ্ধ করবে, না বারবার তাদের শরীরে নতুন চামড়া দেখা দেবে এবং এভাবে তারা স্থায়ীভাবে দগ্ধ হতে থাকবে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, পরকালের স্থায়ী শাস্তির যন্ত্রণা দুনিয়ার মতো কিছুকাল পর কমে যায় না। দ্বিতীয়ত, পরকালে মানুষের পুনরুত্থান হবে দৈহিক ও আত্মিক, তাই পাপী মানুষের চামড়া ও শরীরের অন্যান্য অংশ শাস্তির যন্ত্রণা ভোগ করবে, তাই পরকালে শুধু আত্মিক শাস্তি দেওয়া হবে এমন ধারণা ঠিক নয়। তৃতীয়ত, পরকালের শাস্তি আমাদের কাজের ফল হিসেবেই দেখা দিবে, কারণ আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করেন না। আল্লাহ ন্যায় বিচারক ও প্রজ্ঞাময় এবং বান্দাদের সাথে তার আচরণও প্রজ্ঞাপূর্ণ। এবারে এই সূরার 57 নম্বর আয়াতের দিকে নজর দেওয়া যাক। এই আয়াতে বলা হয়েছে,
والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا।
অর্থাৎ, যারা ইমান এনেছে ও সৎ কাজ করে নিশ্চয়ই আমি তাদেরকে এমন বেহেশতে প্রবেশ করাব যার বাগানের নিচ দিয়ে নদী প্রবাহিত, সেখানে তা চিরকাল থাকবে, সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী থাকবে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ছায়ায় স্থান দেয়া হবে।
আগের আয়াতে পরকালে অবিশ্বাসীদের কঠোর শাস্তির কথা উল্লেখের পর এই আয়াতে মুমিনদেরকে মহা পুরস্কার দেওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। এই আয়াতে বলা হচ্ছে, যদি তোমরা আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনো এবং সৎ কাজ করো, তাহলে পরকালে এমন বেহেশত দেয়া হবে যার সবুজ শ্যামল ও বৃক্ষ শোভিত বাগানের পাশ দিয়ে বয়ে যাবে নদী। সেখানে শাখা প্রশাখাযুক্ত গাছের ছায়া হবে খুবই স্নিগ্ধ। এছাড়াও তাদের আনন্দ পূর্ণতর করার জন্য সেখানে থাকবে সঙ্গিনী, যারা পৃথিবীতে প্রচুর ভোগ ও বিলাসিতা বর্জন করেছে এবং অপবিত্রতা থেকে মুক্ত থেকেছে, তারাই পবিত্র বেহেশতে স্থান পাবে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, প্রথমত মানুষ পথ বেছে নেয়ার ক্ষেত্রে স্বাধীন হলেও কাজের পুরস্কার বা শাস্তি ভোগের ক্ষেত্রে স্বাধীন নয়। কুফরির পরিণতি হল শাস্তি ও যন্ত্রণা এবং ইমানের ফল হল প্রশান্তি ও নিরাপত্তা। দ্বিতীয়ত, পবিত্রতা ও পবিত্র চরিত্র নারী এবং পুরুষ সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ। আর এজন্যই আল্লাহ বেহেশতের সঙ্গিনীদের সৌন্দর্যের কথা উল্লেখ না করে তাদের পবিত্রতার কথা উল্লেখ করেছেন। শ্রোতা বন্ধুরা, আজ এখানে শেষ করতে হচ্ছে, সবার জন্য থাকছে মঙ্গল কামনা।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানের অনেক উন্নতি করেছে, কিন্তু এই দেশগুলো যতটা উচ্চ পর্যায়ের উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছে, ঠিক ততটাই তারা নৈতিক ও স্বাভাবিক মানবিক মূল্যবোধ থেকে দূরে সরে গেছে, বিশেষ করে শিশুদের উপর বিভিন্ন ধরনের সহিংস আচরণ বিশেষজ্ঞ মহলকে ভাবিয়ে তুলেছে। আজ শুনুন এ সম্পর্কিত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা পাশ্চাত্যে শিশু ও কিশোর কিশোরীদের উপর যৌন সহিংসতা নিয়ে আলোচনা প্রসঙ্গে গির্জার পাদ্রীদের মাধ্যমে শিশুদের উপর যৌন নিপীড়নের কথা উল্লেখ করেছিলাম, বিশেষ করে স্পেন ও ফ্রান্সের অবস্থার কথা উল্লেখ করেছিলাম। একটি প্রতিবেদনে বলা হয়েছে, গির্জার বাইরেও স্পেনে শিশু ও কিশোরদের উপর যৌন সহিংসতার পরিমাণ ক্রমেই বাড়ছে। পরিসংখ্যানে দেখা গেছে যে শুধুমাত্র স্পেনের কাতালোনিয়া এলাকাতেই 2015 সাল থেকে 2022 সালের মধ্যে 14 বছরের কম বয়সী শিশুদের ওপর যৌন অপরাধের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ফ্রান্সে অসংখ্য শিশুর উপর গির্জার পাদ্রীদের যৌন নির্যাতনের ঘটনা ফাঁস হয়ে পড়ায় ওই দেশটির সামাজিক ও নৈতিক অধঃপতনের বিষয়ে বিপদ ঘণ্টা বেজে উঠেছে। ফ্রান্সে এক গবেষণায় দেখা গেছে, সেদেশের 500 বছরের পুরনো সবচেয়ে বড় ক্যাথলিক গির্জার পাদ্রীরা হাজার হাজার শিশুর উপর যৌন নির্যাতন চালিয়েছে।
পাশ্চাত্যের ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা ফাঁস হয়ে পড়ায় বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। বহু বছর ধরে এ ধরনের অভিযোগ শোনা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে এ নির্যাতনের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে এবং পাশ্চাত্য সমাজের জন্য বিরাট সামাজিক ও নৈতিক সংকটে পরিণত হয়েছে। কানাডায় অশ্বেতাঙ্গ শিশুদের উপর গির্জার পাদ্রীদের যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ এবং কিছুদিন আগে শিশুদের একাধিক গণকবরের সন্ধান ওই দেশটির ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বিরাট কেলেঙ্কারি হয়ে দাঁড়িয়েছে, যা বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছিল। ফ্রান্সের সাংবাদিক ও লেখক ক্রিস্টোফার ল্যাম্ব বলেছেন, ফ্রান্সের 500 বছরের পুরনো সবচেয়ে বড় গির্জায় শিশুদের উপর যৌন কেলেঙ্কারির ঘটনা এমন সময় ফাঁস হল যখন চলতি বছরের প্রথম দিকে বিশ্বের ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিস গির্জায় নিয়ম কানুনে কিছু পরিবর্তন আনেন, যাতে যৌন নির্যাতনের ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করা যায়। গত কয়েক দশকে গির্জার নিয়মে পরিবর্তন আনার জন্য ভ্যাটিকানের এ সংস্কার কর্মসূচি ছিল নজিরবিহীন।
ফ্রান্সের গির্জায় শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা এমন সময় ভয়াবহ বিস্তার লাভ করেছে এবং এ নিয়ে বিশ্বব্যাপী হইচই শুরু হয়েছে যখন ফ্রান্স সহ পাশ্চাত্যের সরকারগুলো গির্জাগুলোতে এ ধরনের অপরাধের দায় নিজেদের কাঁধে না রেখে এর জন্য গির্জার পাদ্রী ও অন্যান্য কর্মকর্তাদের উপর চাপানোর চেষ্টা করছে। অথচ সরকারের নজরদারি সংস্থা ও নিরাপত্তা বিভাগের দুর্বলতার কারণেই মূলত এই সংকটের জন্ম হয়েছে। এদিকে পাশ্চাত্যের দেশগুলোতে শুধু যে গির্জায় শিশু নির্যাতনের ঘটনা ঘটছে তা নয়, একই সঙ্গে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতেও এ ধরনের অপরাধ অহরহ ঘটছে। সম্প্রতি দক্ষিণ লন্ডনের ল্যাম্বাদ এলাকার স্থানীয় পরিষদের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত 60 দশক থেকে শুরু করে এ পর্যন্ত অন্তত 5টি শিশু প্রতিপালন কেন্দ্রের শত শত শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে।
বর্তমানে পাশ্চাত্যের শিশুরা সবচেয়ে বড় যে সমস্যাগুলোর সম্মুখীন তার উৎস হচ্ছে নৈতিক অবক্ষয়। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান 2015 সালের এপ্রিলে ব্রিটেনে শিশু নির্যাতনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্রিটেনে ক্রমেই শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। সেখানকার অধিবাসীদের একটা অংশ শিশুদের উপর যৌন নির্যাতনকে অত্যন্ত উপভোগ্য বলে মনে করে। শিশুদের উপর যৌন নির্যাতন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ ও শাস্তির উপযুক্ত ব্যবস্থা না থাকায় ওই প্রবণতা বাড়ছে। পত্রিকাটি আরও লিখেছে, ব্রিটেনের প্রতি 6টি ছেলে শিশুর মধ্যে 1টি শিশু যৌন নির্যাতনের শিকার হয়। মেয়ে শিশুদের ক্ষেত্রে এ পরিসংখ্যান আরও ভয়াবহ। প্রতি 4টি মেয়ে শিশুর মধ্যে 1জন যৌন নির্যাতনের শিকার হচ্ছে। দৈনিক গার্ডিয়ানের এই প্রতিবেদনে গণধর্ষণ, মানব পাচার ও শিশু নির্যাতনের মতো অন্যায় কাজে কোনো কোনো সরকারি কর্মকর্তার পৃষ্ঠপোষকতা ও সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
বাস্তবতা হচ্ছে, পশ্চিমা দেশগুলো বিজ্ঞান ও অর্থনীতিতে উন্নতি করেছে এবং মানুষের জীবন জীবিকার উন্নতি করেছে, কিন্তু এই দেশগুলো যতটা উন্নয়নের উচ্চমাত্রা অর্জন করেছে ঠিক ততটাই নৈতিক ও স্বাভাবিক মানবিক মূল্যবোধ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। পাশ্চাত্যে সামাজিক ক্ষতি এড়ানোর কথা বলে শিশু কিশোরদেরকে তারা যৌন সম্পর্ক বিষয়ে শিক্ষা দিচ্ছে। এই শিক্ষা তাদের নৈতিক অবক্ষয়ে ভূমিকা রাখছে। পাশ্চাত্যে নারী স্বাধীনতা ও পুরুষের সাথে সমান অধিকারের কথা বলে নারীকে পুরুষের যৌন কামনা চরিতার্থ করার পণ্যে পরিণত করা হয়েছে এবং পতিতাবৃত্তি রাজস্ব আয়ের মাধ্যমে পরিণত হয়েছে। সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের নামে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা অনৈতিকতার চূড়ান্ত সীমা, অস্বাভাবিক এবং মানব প্রকৃতি বিরোধী কাজ। পশ্চিমা সরকারগুলোর প্রকাশিত পরিসংখ্যান থেকে ওই দেশগুলোতে পতিতাবৃত্তির ব্যাপকতা এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের প্রমাণ পাওয়া যায়। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর এই পর্ন ইন্ডাস্ট্রি থেকে $1,460 কোটি আয় করেছে। এক হিসাবে দেখা গেছে, আমেরিকার পর্ন ইন্ডাস্ট্রি থেকে প্রাপ্ত মুনাফা গুগল, নেটফ্লিক্স, অ্যাপল, অ্যামাজন, ইবে, মাইক্রোসফট, আর্থলিঙ্ক এবং ইয়াহু সহ সমস্ত প্রযুক্তির মোট নেট মুনাফার চেয়েও বেশি।
অন্যান্য পশ্চিমা দেশগুলোতেও পতিতাবৃত্তি বা পর্ন ইন্ডাস্ট্রি অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম এবং সরকারগুলো এসব জায়গা থেকে কর সংগ্রহ করে। মানব সভ্যতার ইতিহাস ও সভ্যতাগুলোর পতনের কারণ গবেষণা করলে দেখা যায়, নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং মানব প্রকৃতির পরিপন্থী কাজের কারণে তাদের পতন ঘটেছে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বেশ কয়েকটি ঘটনার বর্ণনা রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যের শিশুদের উপর যৌন নিপীড়ন সংক্রান্ত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এই আলোচনার শেষ পর্যন্ত আমাদের সঙ্গ কামনা করছি।
গত পর্বের আলোচনায় আমরা শুনেছি, বৌদ্ধ ধর্মেও শেষ ত্রাণকর্তার ধারণা রয়েছে। এ ধর্মের অনুসারীদের মতে, এমন একজন বিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তি আসবেন যিনি বৌদ্ধের শিক্ষাগুলোর প্রচলন ঘটাবেন। তিনি জনগণকে নির্যাতন ও কষ্ট থেকে মুক্ত করবেন এবং ক্রমেই পূর্ণতার দিকে এগিয়ে নেবেন। বৌদ্ধ ধর্মের নানা ধারায়, বিশেষ করে মহাযানা ধারায়, শেষ ত্রাণকর্তার ধারণা বেশ গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারণী বিষয়। বৌদ্ধ ধর্মের দৃষ্টিতে বিশ্ব নানা যুগের অধঃপতনের শিকার হয়েছে। যুগে যুগে মানুষের মধ্যে প্রবল হয়ে উঠেছে পাপাচার ও নৈরাজ্য। মানুষের মধ্যে যখন পাপাচার ও নৈতিক অধঃপতন মাথাছাড়া দিয়ে উঠেছে, তখনই একজন বৌদ্ধ ত্রাণকর্তা হয়েছেন আবির্ভূত। তিনি মানুষকে দেখিয়েছেন সুপথ এবং ফিরিয়ে এনেছেন প্রাচুর্য ও সমৃদ্ধি। বৌদ্ধদের পঞ্চম ও শেষ প্রতিশ্রুত ত্রাণকর্তা হলেন মৈত্রেয়া। তিনি প্রথমে ছিলেন একজন রাজা, পরবর্তীতে তিনি ধীরে ধীরে ঐশী মাত্রা লাভ করেন এবং ঊর্ধ্ব জগতে চলে যান। তিনি আবারও মানুষ হিসেবে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তিনি ফিরে এসে মানুষকে মুক্তি সর্বোচ্চ পর্যায়ে তথা নির্বাণের স্তরে পৌঁছাবেন।
বৌদ্ধদের একদলের মতে, বুদ্ধের যুগের 5,000 বছর পর তার শিক্ষাগুলো মলিন বা বিলুপ্ত প্রায় হয়ে যাবে। এ সময় মানুষের আয়ু মাত্র 10 বছরে নেমে আসবে। তবে এই শোচনীয় অবস্থাও টিকে থাকবে না খুব দীর্ঘকাল। মানুষ আবারও সত্য ও সততার দিকে ফিরে আসবে এবং মানুষের আয়ু বেড়ে হবে 80,000 বছর। অবশেষে একজন ন্যায়পরায়ণ রাজা ক্ষমতায় এসে বৌদ্ধ ধর্মকে ছড়িয়ে দেবেন। এ সময় আকাশ থেকে নেমে আসবেন মৈত্রিয়া। তিনি ছড়িয়ে দেবেন বুদ্ধের শিক্ষা যথাসম্ভব সর্বোচ্চ মাত্রায়। মানুষের মাঝে আবারও ফিরে আসবে নৈতিকতা এবং তারা হবে নির্বাণ প্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত। কিন্তু বৌদ্ধদের অন্য এক দলের মতে মৈত্রিয়া তখনই আসবেন যখন বিশ্বে ছড়িয়ে পড়বে জুলুম ও অনাচার। বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর তিনি গড়ে তুলবেন এক নতুন জগৎ বা পরিবর্তিত অবস্থা, যা হবে কল্যাণ, মৈত্রী ও সম্পদে পরিপূর্ণ।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
বৌদ্ধদের উল্লেখিত ত্রাণকর্তা জনগণকে কুপ্রবৃত্তি দাসত্ব হতে মুক্ত হওয়ার আহ্বান জানাবেন। যারা এই আহ্বান গ্রহণ করবে তারা মুক্তি পাবে, তবে বেশিরভাগ মানুষই এই আহ্বান মেনে নেবে না, ফলে তারা ধ্বংস হয়ে যাবে। মৈত্রিয়ার গড়ে তোলার সমাজে মানুষ হবে অহংকার ও কুপ্রবৃত্তিগুলোর দাসত্ব হতে মুক্ত, বরং তারা জ্ঞান, প্রজ্ঞা, প্রাচুর্য এবং নবী রাসূলদের অলৌকিকতাগুলোর অধিকারী হবে, ফলে গোটা বিশ্বে বিরাজ করবে গভীর শান্তি। সে সময় কেউ অপরাধ ও পাপ করবে না। এভাবে বৌদ্ধ ধর্মেও শেষ ত্রাণকর্তার আবির্ভাবের সুসংবাদ দেয়া যায়। চীনাদের কুন ফুসিও ও তাও ধর্মকে একত্রে সুংজিয়াং বলা হয়। শেষ যুগ সম্পর্কে এ দুই ধারার বিশ্বাসে ব্যাপক মিল রয়েছে। তাদের ত্রাণকর্তাও এমন সময় আসবেন যখন বিশ্বে ব্যাপক জুলুম ও অত্যাচার ছড়িয়ে পড়বে এবং ধর্ম ও ধর্মীয় বিধি বিধান হবে ব্যাপক মাত্রায় উপেক্ষিত। তাদের ত্রাণকর্তা নির্দিষ্ট কোনো ব্যক্তি নন, বরং তার রয়েছে আধ্যাত্মিক ও ঐশী বা আসমানি মাত্রার ব্যাপকতা বা গভীরতা। তিনি মানুষদের হৃদয়ে প্রভাব ফেলতে সক্ষম। তবে পৃথিবীতে তাঁর আগমন এবং বিশ্বজুড়ে তাঁর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাকে অবশ্যই প্রভু বা স্রষ্টার অনুমতি পেতে হবে।
চীনাদের প্রতিশ্রুত ত্রাণকর্তার আগমনের উদ্দেশ্য হল সোনালী যুগের সূচনা করা। চীনাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানব জাতির মাঝে ঐক্যতান এবং মানুষ ও অন্যান্য প্রাণী আর জীবের মধ্যে সমন্বয়ের ফলে সব নৈতিক গুণের বিকাশ ঘটার পাশাপাশি ছড়িয়ে পড়বে শান্তি। আর সোনালী যুগে এই ঐক্যতান ও সমন্বয় সর্বোচ্চ বা পূর্ণতার পর্যায়ে পৌঁছবে। চীনাদের প্রতিশ্রুত ত্রাণকর্তার যুগে পছন্দনীয় নৈতিকগুলো বিকাশের পরিবেশ সৃষ্টি হবে। সেই যুগে মানবীয় কুপ্রবৃত্তিগুলো হবে দমিত এবং আত্মত্যাগ, সহমর্মিতা, মানবপ্রেম, দয়ার বিস্তার ঘটবে ও মানুষের মধ্যে প্রচলিত হবে যোগ্যতা ভিত্তিক নেতৃত্বের, ফলে সমাজে ঘটবে শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচারের কর্তৃত্ব। চীনাদের প্রতিশ্রুত ত্রাণকর্তার যুগে জনগণ হবে একই ধর্মীয় বিধান ও ধর্মের অনুসারী। মানুষের মধ্যে সম্পদের বণ্টন হবে ন্যায় বিচারের ভিত্তিতে। বংশীয় ও গোত্রীয় পরিচয়ের কোনো সুবিধা অর্থনৈতিক ক্ষেত্রে থাকবে না। সুংজিয়াও ধর্মীয় বিশ্বাসের আলোকে সোনালী যুগই ইতিহাসের সমাপ্তি নয়। মানুষের অধঃপতনের পর ত্রাণকর্তাও আবারও ফিরে আসবেন বা বারবার ফিরে আসবেন, ফলে শেষ জামানা বা কিয়ামতের পূর্বাবস্থা কয়েকবারই দেখা দিতে পারে।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা যেসব ধর্মের কিছু ধারণা তুলে ধরলাম, সেসবের বাইরের মধ্য আমেরিকায় স্প্যানিশ ও ব্রিটিশ উপনিবেশবাদীদের হাতে ব্যাপক গণহত্যার শিকার রেড ইন্ডিয়ান জাতির মধ্যেও শেষ ত্রাণকর্তার ধারণা রয়েছে। রেড ইন্ডিয়ানদের মধ্যে যারা বেঁচে গেছেন তাদের মতে এই জাতির কোনো এক ব্যক্তি আসমানি সত্তায় পরিণত হয়েছেন এবং কোনো অজ্ঞাত কারণে তিনি ধ্বংস বা অদৃশ্য হয়েছেন, তবে তিনি ভবিষ্যতে ফিরে আসবেন এবং জনগণকে মুক্ত করবেন। অস্ট্রেলিয়ার অধিবাসীরাও মনে করে পৃথিবী তখনই নিঃশেষ হবে যখন ঐশী বা আসমানি ব্যক্তিদের গড়ে তোলা আধ্যাত্মিক ব্যবস্থাপনা শেষ হয়ে যাবে। স্লাভ জাতিগুলো মনে করে পূর্বাঞ্চল থেকে এক মহাপুরুষ বিপ্লব ঘটাবেন। তিনি সব স্লাভ জাতিকে ঐক্যবদ্ধ করে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন। ব্রিটেনের কোন কোন দ্বীপের অধিবাসীদের মধ্যেও একই ধরনের বিশ্বাস দেখা যায়। তারা মনে করেন আর্থার নামক এক ব্যক্তি কোন এক দ্বীপে বসবাস করেন, তার আবির্ভাব ঘটলে তিনি অ্যাংলো স্যাক্সন জাতিগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন বিশ্বের উপর, এবং তখন বিশ্বের সব সৌভাগ্যের অধিকারী হবে তারা।
স্ক্যান্ডিনেভিয়ান জাতিগুলোও মনে করে যে পৃথিবী যখন নানা সংকট ও যুদ্ধে জর্জরিত হবে এবং মানুষেরা ধ্বংস হয়ে যাবে, তখন আসমানি ক্ষমতার অধিকারী ওডিন নামক এক মহাপুরুষের আবির্ভাব ঘটবে এবং তিনি সবকিছুর উপর কর্তৃত্ব করবেন। আফ্রিকান জাতিগুলোর মধ্যেও ত্রাণকর্তার ধারণা বেশ জোরালো। অতীতের জাতিগুলোর মধ্যেও যেমন রোমান ও মিশরীয়দের মধ্যে সংস্কারক বা ত্রাণকর্তার আগমনে ধারণা ছিল, অতীতের অনেক দার্শনিক ও চিন্তাবিদ শেষ জামানায় একজন ত্রাণকর্তার আবির্ভাব ঘটাকে অনিবার্য বলে মনে করতেন। তাদের কেউ কেউ নিজ নিজ পছন্দের আদর্শ বিশ্ব রাষ্ট্রের বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তাই এটা স্পষ্ট যে কোন এক যুগে বহু মহতি গুণের অধিকারী এমন একজন মহাসংস্কারক আসবেন যিনি মানুষকে মুক্তি দেবেন ও উন্নত বিশ্ব গড়বেন। শ্রোতা বন্ধুরা, শেষ ত্রাণকর্তা শীর্ষক আলোচনার অষ্টম পর্ব শুনলেন। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাবো এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները